ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভ সন্ধ্যা। বাংলাদেশে এখন রাত 10টা, ভারতে রাত 9:30, আর এখানে ওয়াশিংটনে আমাদের স্টুডিওর ঘড়িতে বেলা 12টা। আমাদের অনুষ্ঠানের আজকের এই সংকলনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আনিস আহমেদ। আজ রয়েছে ষোড়শ সংশোধনী বাতিল পুনর্বিবেচনার জন্য আবেদনের সিদ্ধান্ত।
ষোড়শ সংশোধনী বাতিল করার বিরুদ্ধে রিভিউ আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বাংলাদেশ, ভারত ও নেপাল প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন।
এই মুহূর্তে এক মানবিক বিপর্যয়ের মুখোমুখি বাংলাদেশ, ভারত ও নেপাল। ভয়ঙ্কর বন্যা এই পরিস্থিতি তৈরি করেছে।
পৌরসভা নির্বাচনে তৃণমূলের নিরঙ্কুশ বিজয়।
পশ্চিমবঙ্গে 7 পৌরসভার নির্বাচনে প্রত্যাশিত ভারেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে।
আরও রয়েছে বার্সিলোনায় সন্ত্রাসী আক্রমণ বিষয়ে বিশ্লেষণাত্মক সাক্ষাৎকার, তাছাড়া থাকছে কলিন শো আলাপন, আজকের বিষয় বাংলাদেশ ও ভারতের বন্যা পরিস্থিতি। তবে সবকিছুর আগে আসুন দেখা যাক বিশ্বের কোথায় কি ঘটেছে।
খবর পড়ছি তাহিরা কিবরিয়া। স্পেনের ক্যাটালনের পুলিশ বার্সেলোনায় দুটি সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত চতুর্থ এক ব্যক্তিকে বৃহস্পতিবার আটক করেছে। পুলিশ শুক্রবার এক টুইটার বার্তায় একথা ঘোষণা করে, তবে তারা বিস্তারিতভাবে আর কিছু জানাননি। সন্ত্রাসী আক্রমণে 14 জন নিহত এবং 100 বেশি মানুষ আহত হয়েছে। শুক্রবার বার্সেলোনার প্রধান স্কোয়ারে হাজার হাজার মানুষ এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন। স্পেনের রাজা এবং প্রধানমন্ত্রী বার্সেলোনার প্লাজা ডি ক্যাটালোনায় অনুষ্ঠিত ওই সমাবেশে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মারিয়ানো রাহোই 3 দিন জাতীয় শোক দিবস ঘোষণা করেন। বৃহস্পতিবার বার্সেলোনার লা রামব্লাস বুলেভার্ডে দুটি গাড়ি চালিয়ে পথচারীদের ওপরে আক্রমণ চালানো হয়। ওই ভ্যানের চালক গাড়ি ছেড়ে পালিয়ে যান এবং এখনও তাকে আটক করা যায়নি। বৃহস্পতিবার পুলিশ দুজনকে আটক করেছে, এদের মধ্যে একজন মরক্কো, অন্যজন স্পেনের নাগরিক, তবে তারা একে অপরের সঙ্গে কিভাবে সম্পৃক্ত তা জানানো যায়নি। শুক্রবার তৃতীয় আরেকজনকে কাটালন শহরের রিপোল এলাকা থেকে আটক করা হয়েছে। বার্সেলোনা হামলার কয়েক ঘণ্টা পর কেন্দ্রীয় শহরে একই ধরনের হামলার চেষ্টা চালায়, তবে পুলিশ 5 হামলাকারীকে হত্যা করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জেমস মার্টিস জানিয়েছেন, আফগানিস্তানে 16 বছর ধরে চলতে থাকা সংঘাত পরিস্থিতি মোকাবেলায় ট্রাম্প প্রশাসন আফগানিস্তানের জন্য নতুন একটি সামরিক কৌশল গ্রহণ করার সিদ্ধান্তের খুব কাছাকাছি পৌঁছেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার ম্যারিল্যান্ডে অবস্থিত প্রেসিডেন্টের অবকাশ নিবাস কেন্দ্র ক্যাম্প ডেভিডে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে আরও নানা বিকল্প ব্যবস্থা নিয়েও আলোচনা করবেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, আমেরিকা এশিয়ার মিত্রদেশগুলোর সঙ্গে তাদের সম্পর্ক অটুট রাখার ক্ষেত্রে অঙ্গীকারাবদ্ধ। যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল জোসেফ ডানফার্ড জাপান সফরকালে বলেন, এশিয়ায় অবস্থিত আমেরিকার ঘনিষ্ঠ মিত্রদেশগুলোকে নিরাপত্তা প্রদানে যুক্তরাষ্ট্র লৌহ বর্মের মতোই প্রতিজ্ঞাবদ্ধ। শুক্রবার US জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফার্ড জাপানের সেলফ ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ অ্যাডমিরাল কাটসু কোশি কাওয়ানোকে বলেন, এই বিষয়টি আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বলেছি বলেই আমি মনে করি যে আমরা উত্তর কোরিয়া এবং অন্যান্যদেরও স্মরণ করিয়ে দিতে চাই, ওই অঞ্চলে যে কোনো আক্রমণ যুক্তরাষ্ট্রকে আক্রমণ করারই সমতুল্য। শুক্রবার তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গেও টোকিওতে দুদেশের দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। জাতীয় সংসদের মাধ্যমে সর্বোচ্চ আদালতের বিচারকদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনরায় বিবেচনায় এবং রিভিউ আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
আইনমন্ত্রী আনিসুল হক শুক্রবার বলেছেন, সরকার এই রায়কে অধিকতর পরীক্ষা নিরীক্ষা করেছে। আইনমন্ত্রী বলেন, রায়ে যেসব অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় এবং আপত্তিকর কথাগুলো এসেছে সেগুলো সম্পর্কে প্রতিক্রিয়া দেখানো স্বাভাবিক। উল্লেখ্য, 1 আগস্ট ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরে সরকার এবং ক্ষমতাসীন পক্ষ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ওই রায়ের ব্যাপারে। ওই রায়ের পরবর্তী রাজনৈতিক এবং পক্ষ বিপক্ষের প্রতিক্রিয়া এখনো অব্যাহত আছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
আমেরিকার মধ্য পশ্চিমাঞ্চলের মিজোরি রাজ্যের সেনেটর মন্তব্য করেছেন যে তিনি আশা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যেন গুপ্ত হত্যা করা হয়। ওই মন্তব্যের পর অবশ্য নিজ দলের সদস্যরা তার তীব্র সমালোচনা করলেও সেনেটর পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। মিজোরি রাজ্যের সেনেটর মারিয়া শ্যাপল নাটল বৃহস্পতিবার সকালে তার ফেসবুকে লিখেছেন, আই হোপ প্রেসিডেন্ট ট্রাম্প ইজ অ্যাসাসিনেটেড, আমি আশা করি ট্রাম্পের অপঘাতে মৃত্যু হোক। তিনি অবশ্য পরে মন্তব্যটি মুছে দিয়েছেন, কিন্তু দুপুরের মধ্যেই সামাজিক মাধ্যমে তা ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে। মিজোরি রাজ্যের ডেমোক্রেটিক দলের শীর্ষস্থানীয় সদস্যরা নাডালকে পদত্যাগ করার আহ্বান জানান। জাতিসংঘের অভিবাসন এবং শরণার্থী বিষয়ক বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর হিসেবে দেখা যায় বিদেশে বাংলাদেশে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের সংখ্যা অতি সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে। এ বিষয়ে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
গত পাঁচ বছরে বিশ্বের বিভিন্ন দেশে 137,000 বাংলাদেশি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। আগের আশ্রয় প্রার্থনার দেশগুলো তো রয়েছেই, তবে বর্তমানে ইউরোপকেই বাংলাদেশিরা রাজনৈতিক আশ্রয় প্রার্থনার দিক থেকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন ফ্রান্স, ইতালি সহ ইউরোপের কয়েকটি দেশের অভিবাসন বান্ধব নীতিমালার কারণে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, এতে বৈধ অভিবাসীরা ক্ষতিগ্রস্ত হবেন। ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন, দেশের ভাবমূর্তি এবং বৈধ অভিবাসীদের জন্য ক্ষতিকর। অবৈধ বাংলাদেশিদের যাতে দেশে ফেরত আনা যায় সে লক্ষ্যে একটি কার্যকর নীতিমালা গ্রহণ করা হচ্ছে, আর এরপরে অবৈধদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে হজ যাত্রীদের সৌদি আরবে পৌঁছানোর আর মাত্র ৯ দিন বাকি থাকায় এখনও 54,000 হজ যাত্রীর গন্তব্যে পৌঁছতে পারেননি। তাদের অনেকের হজ পালন নিয়েও অনিশ্চয়তা এখনো কাটেনি। এ বিষয়ে জহুরুল আলমের রিপোর্ট।
হজ অফিস শুক্রবার জানিয়েছে, এবছর বাংলাদেশের জন্য 127,000 হজযাত্রীর যে কোটা সৌদি সরকার বেঁধে দিয়েছে, তাদের মধ্যে বৃহস্পতিবার নির্ধারিত তারিখ পর্যন্ত 122,422 জনকে ভিসা দিয়েছে সৌদি দূতাবাস। পাসপোর্ট এখনো জমা না দেয়ায় 4,500 জনের ভিসা হয়নি বলে উল্লেখ করে হজ অফিস জানিয়েছে সৌদি দূতাবাস শনিবার পর্যন্ত পাসপোর্ট জমা নিতে সম্মত হয়েছে। ভিসা জটিলতার কারণে শুক্রবারও বিমানের একটি হজ ফ্লাইট বাতিল হয়েছে। গত 24 জুলাই হজ ফ্লাইট শুরুর পর এনিয়ে বিমান এবং সৌদিয়ার 30টি ফ্লাইট বাতিল হল। তবে সরকার সকল হজযাত্রীর হজ পালনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গে 7 পুরসভার 148টি ওয়ার্ডে তৃণমূলের জয় 140টিতে। তৃণমূল বিরোধী ভোটদাতারা ক্রমশ জড়ো হচ্ছেন বিজেপির পতাকা তলে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
বিজেপির সংগ্রহ 6টি ওয়ার্ড, কংগ্রেসের 0, বামেদের 1টি মাত্র, নির্দলও 1টি। ভোট শতাংশের হিসেবে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস 67.9%, বিজেপি 18.7%, বামেরা 7.5% এবং কংগ্রেস 2.6% ভোট পেয়েছে। কাজে এটা স্পষ্ট যে কংগ্রেস আর বামেদের অনেক পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। রাজনৈতিক মহলের সভাপতি প্রশ্ন, এবার কংগ্রেস আর বামপন্থীদের কি ভবিষ্যৎ? তারা যতই ভোট লুঠের অভিযোগ করেন না কেন, দেওয়ালের লিখন কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। তৃণমূলের যতই বিপুল সমর্থন থাকুক, তৃণমূল বিরোধী মানুষরাও এবার জড়ো হবার চেষ্টা করবেন একটিমাত্র বিরোধী দলের ছত্রছায়ায়। এক্ষেত্রে সেটা সম্ভবত বিজেপি, সেটারই ইঙ্গিত দেখা গিয়েছে। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
সিয়েরা লিওন সরকার এই সপ্তাহের গোড়ার দিকে রাজধানী ফ্রি টাউনে ভূমিধস এবং প্রবল বন্যায় যারা প্রাণ হারিয়েছেন সেই 350 মানুষকে সমাহিত করতে শুরু করেছেন। আরও 600 মানুষের খোঁজ এখনও পাওয়া যায়নি। ত্রাণকর্মীরা ধারণা করছেন বিধ্বস্ত বাড়িঘর এবং পুরু কাদামাটির নিচেই তাদের দেহ তারা খুঁজে পাবেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। গতকাল বার্সিলোনায় উপর্যুপুরি অন্তত 3টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বার্সিলোনায় এই সন্ত্রাসী হামলা, পরবর্তী পরিস্থিতি, এর তদন্ত, অপরাধীদের চিহ্নিতকরণ, আটকের প্রচেষ্টা এবং সন্ত্রাসের স্বরূপ, এসব কিছু নিয়েই এখন সরাসরি লন্ডন থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন সংবাদ ভাষ্যকার ও বিশ্লেষক সুজা মাহমুদ। জনাব সুজা মাহমুদ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
যেমনটি একটু আগেই বলছিলাম যে বার্সিলোনায় অল্প সময়ের ব্যবধানে 3টি আক্রমণ, অন্তত আক্রমণের ঘটনা ঘটেছে, যার মধ্যে প্রধান হামলাটি হয়েছে বার্সিলোনা শহরের কেন্দ্রবিন্দুতে লা রাম্বলা ব্লুভার্ডে। ওই হামলায় 13 জন নিহত হবার খবরও পাওয়া গেছে। বলা হচ্ছে গাড়ির চালক পায়ে হেঁটেই পালিয়ে গেছে। এই বিষয়টি কি আপনি একটু বিস্তারিত বলবেন?
হ্যাঁ, স্পেনের বার্সিলোনার পর্যটন এলাকা, যেটা লাস রাম্বলাস নামক জায়গায়, কাভার্ড ভ্যান উঠিয়ে 13 জনকে হত্যা করার পরে প্রায় 100 জনের মতো আহত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি। এবং এখন পুলিশ সূত্রে জানানো হচ্ছে যে মুসা ওকাবি, 17 বছর বয়স্ক সাসপেক্টকে তারা খুঁজে বেড়াচ্ছে, কারণ সে হেঁটে চলে গেল, তাকে ধরা সম্ভব হয়নি। এর আগে যাকে গ্রেপ্তার করা হয়েছিল মুসা ওকাবির নামে আরেকজনকে, তাকে ছেড়ে দিয়েছে, কারণ তার নামে এই গাড়িটি বুক করা হয়েছিল। কিন্তু আসল খুনিকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি। আর পরে যেটি হয়েছে, আপনি যেটি একটু আগেই বললেন যে অন্য আরেক জায়গায় যে আক্রমণ হয়েছে,
হ্যাঁ আমি ওইটাই বলছিলাম যে কয়েক ঘন্টা পরে বার্সিলোনার দক্ষিণে ক্যাম্ব্রিলস নামের একটি অবকাশ কেন্দ্রে প্রায় একই কায়দায় একটি গাড়ি পথচারীর উপর চড়াও হয়, পুলিশের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়, সেখানে আবার একজন মহিলা নিহত হন। তো সেখানে পুলিশ 5 জন হামলাকারীকে তাৎক্ষণিকভাবে হত্যা করেছে। এ ব্যাপারে পুলিশ কি বলছে, দুটি ঘটনা কি সম্পৃক্ত?
হ্যাঁ, পুলিশের ধারণা দুটি ঘটনার সাথেই সম্পর্ক রয়েছে, কারণ সেখানে একজন পুলিশ সদস্য আহত হয়েছে এবং 6 জন পথচারী সহ। এছাড়া আরেকটি বিষয় এবার উঠে এসেছে রিসেন্ট সময়ের মধ্যে, সেটি হচ্ছে যে বার্সেলোনার যে কি বলে পুলিশ চিফ কাটালোনার, ক্যাটালোনিয়ার জোসেফ লুই ট্রাপেরো, উনি বলছেন যে বুধবারে যে বিস্ফোরণটি ঘটেছিল সেটি বোধহয় ছিল একটি ভয়ঙ্কর আকারের প্রস্তুতি, যেটি ঘটনাটা বিস্ফোরণ হয়ে যাওয়ার পরে এই সন্ত্রাসীরা ছড়িয়ে গিয়ে এই ছোট ছোট আক্রমণগুলি করেছে, এবং যার কারণেই তারা এগুলোর মধ্যেই একটা সূত্র খুঁজে পাচ্ছেন এবং তারা চেষ্টা করছেন আরো ব্যাপক হারে কিছু গ্রেফতারে তারা যাবেন বলে বলা হচ্ছে আর কি।
এর আগে আমরা আরেকটা বিষয় শুনেছিলাম যে 2 জন লোক একটি রেস্টুরেন্টে বা পানশালায় প্রবেশ করে নিজেদের সেখানে আবদ্ধ করে রাখে, সেই ব্যাপারটা কি অনেকটা জটিল মনে হচ্ছে?
হ্যাঁ, সেই ক্ষেত্রে একজন মহিলা প্রত্যক্ষদর্শী বলেছেন যে হঠাৎ করে এই ঘটনাটি ঘটে, একই সময়ে 2 জন রেস্তোরাঁয় ঢুকে সকলকে জিম্মি করে রাখে, কিন্তু তারপরে বোধহয় এই ঘটনার সাথে এই ব্যাপারটির কোনো সম্পর্ক তারা খুঁজে পাচ্ছেন না। তবে চেষ্টা করা হচ্ছে, পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যে তার সাথে কোনো সম্পর্ক ছিল কিনা বা তারা আরো অন্য কোনো ধরনের আক্রমণ করত কিনা। কারণ আপনি একটু আগে যেটা বলছিলেন যে যে 5 জন হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে ক্যাম্ব্রিলে, তারা যে সুইসাইড ভেস্টটি পরেছিল তারা, সেগুলি সব কটাই ছিল ফেক, অর্থাৎ আসল সুইসাইড ভেস্ট পরা ছিল না তারা।
আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা উঠে আসে যে সন্ত্রাসী হামলার এখন একটা নতুন কৌশল আমরা লক্ষ্য করছি, বেশ কিছুদিন ধরে লন্ডনে হয়েছে, প্যারিসে হয়েছে, বিভিন্ন জায়গায় এরকম ফুটপাতে গাড়ি তুলে লোকজনকে হত্যা করা। অর্থাৎ আগে সন্ত্রাসী হামলার যে একটা টার্গেট ছিল, একটা লক্ষ্য ছিল, বিশেষ করে সরকারি কর্মকর্তা হোক কিংবা যাদেরকে লক্ষ্য করে করা হচ্ছে, সন্ত্রাসীরা যাদেরকে তাদের প্রতিপক্ষ মনে করছে এরকম, কিন্তু এখন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই বেশ কয়েক মাস ধরে, প্রায় বছর খানিক বলা যেতে পারে, যে হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে সন্ত্রাসীরা সেটা নিরীহ মানুষের উপর। তো এই কৌশল কেন?
এই কৌশলের একটা ব্যাখ্যা এসছে বিভিন্ন বিশেষজ্ঞদের কাছ থেকে, কারণ আপনারা জানেন এটা হচ্ছে পঞ্চম অ্যাটাক সন্ত্রাসবাদী হামলা। এর আগে ইউরোপে গত 2 বছর ধরেই হয়ে এসছে, এবং নিস, বার্লিন, লন্ডন এবং স্টকহোমে। এরপরে এখন যে হামলাটি হয়েছে সেটি নিয়েও একজন বিশেষজ্ঞ বলছেন যে লোন ওয়ুলফ, যেটাকে বলে নিঃসঙ্গ নেকড়ে, এরা এই ঘটনাগুলি ঘটাচ্ছে, স্টিং অফ লোন অর অ্যাটাক্স আর কি। এরা বিভিন্ন পর্যায়ে কাউকেই ধরা যাচ্ছে না, এবং সেই ক্ষেত্রে তাদের ব্যাখ্যাটা হচ্ছে যেটাকে ঠেকানো একটু দুষ্কর হয়ে উঠবে ইন্টেলিজেন্স যারা আছে, ইন্টেলিজেন্স যার লোকজন আছেন তাদের ক্ষেত্রে। কারণ ইন্টেলিজেন্স MI5 ওনারা যে কথা বলছেন, ওখানকার একজন প্রাক্তন অফিসার তিনি বলেছেন যে এইভাবে এটাকে ঠেকানো যাবে না, কারণ ইন্টেলিজেন্স কতক্ষণ পর্যন্ত ঠেকিয়ে রাখবে, কারণ সেটি সম্ভব হয়ে উঠবে না যতক্ষণ না পর্যন্ত পুলিশের একটা ভূমিকা এর সাথে সংযুক্ত না হচ্ছে। তার কারণেই তারা বলছেন, আরো যা যেটা হচ্ছে দক্ষিণপন্থীরাও এটাকে বলছেন যে ইমিগ্রান্ট এবং রিফিউজিদের মানে স্বর্গ হয়ে উঠেছে স্পেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন, সুতরাং তাদেরকেও প্রতিহত করা উচিত বা তাদেরকেও আসতে দিতে বাধা দিতে চাচ্ছেন তারা, এবং যাতে করে এই ধরনের ঘটনা আবার তার পুনরাবৃত্তি না ঘটে।
জি জনাব সুজা মাহমুদ, আপনার সঙ্গে আবার বিস্তারিত আলাপ হবে প্রায় ঘন্টাখানেক পরে ফেসবুকে সরাসরি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
এবার শুরু হচ্ছে শুক্রবারিক আয়োজন আলাপন। আজকের বিষয় বাংলাদেশ ও ভারতের বন্যা পরিস্থিতি। সঞ্চালন করছেন তাওহিদুল ইসলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা, দক্ষিণ এশিয়ার 3টি দেশ বাংলাদেশ, ভারত ও নেপালের 1.5 কোটিরও বেশি মানুষ বন্যার কারণে মানবিক বিপর্যয়ের মুখোমুখি। এই বাস্তবতায় আমাদের আজকের আলাপনের বিষয় বাংলাদেশ ও ভারতের বন্যা পরিস্থিতি। আর এই অনুষ্ঠানে আমরা বন্যার সবশেষ অবস্থা, বন্যা দুর্গত মানুষকে সাহায্যের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানার চেষ্টা করব। সেই সাথে বর্তমান বন্যা কি কেবলই প্রাকৃতিক কারণে, নাকি এর জন্য অন্য কোনো কারণ রয়েছে, তাও স্বল্প পরিসরে অনুসন্ধানের চেষ্টা করব। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং কলকাতা থেকে রয়েছেন মাওলানা আবুল কালাম ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজের সিনিয়র ফেলো, অধ্যাপক অমিয় চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ডক্টর শহীদুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
জি জি, শুনতে পাচ্ছি, আপনাকে ধন্যবাদ।
জি, আপনাদের দুজনের কাছ থেকেই অনুমতি নিয়ে আমি অনুষ্ঠানের শুরুতে মূলত আমরা বাংলাদেশের বন্যা পরিস্থিতি ঠিক কী অবস্থায় রয়েছে এবং তা নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো কী বলছে সে বিষয়ে জানার চেষ্টা করব। এবং সেক্ষেত্রে শুরুতেই মতিউর রহমান চৌধুরীর পাঠানো একটি রিপোর্ট শুনে আমরা ফিরতে চাই। এবং শ্রোতা, আপনাদেরকে জানিয়ে দেই, শ্রোতা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনারা চাইলেই আমাদের কাছে সরাসরি প্রশ্ন করতে পারেন, মন্তব্যও করতে পারেন। এবং প্রশ্ন বা মন্তব্য করার জন্য নাম্বারটি হচ্ছে 202-619-3062। তাহলে আমরা শুনে নেই মতিউর রহমান চৌধুরীর পাঠানো রিপোর্ট।
এই মুহূর্তে এক মানবিক বিপর্যয়ের মুখোমুখি বাংলাদেশ, ভারত ও নেপাল। ভয়ঙ্কর বন্যা এই পরিস্থিতি তৈরি করেছে। দক্ষিণ এশিয়ার এই 3টি দেশে 1.5 কোটিরও বেশি মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস, রেড ক্রিসেন্ট সোসাইটি, এশিয়া প্যাসিফিক শাখার উপ আঞ্চলিক পরিচালক মার্টিন ফলার বন্যা পরিস্থিতিকে মানবিক বিপর্যয়কর বলে বর্ণনা করেছেন। বন্যায় আক্রান্ত লাখ লাখ মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে এই ভয়াল বন্যা একটি মানবিক দুর্যোগের রূপ নিচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল জুড়ে লাখ লাখ মানুষ খাদ্য সংকট ও দূষিত বাড়ি থেকে ছড়ানো রোগে আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, এখানে পানির উচ্চতা ইতিমধ্যেই পূর্বে সব রেকর্ড অতিক্রম করেছে। যমুনার মতো অন্যান্য বড় নদীগুলোর পানি 88 সনের বন্যার চেয়েও বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। ফলার বলেন, বাংলাদেশ ও নেপালের এক তৃতীয়াংশ ইতিমধ্যেই বন্যায় প্লাবিত হয়েছে। তার আশঙ্কা, আগামী সপ্তাহগুলোতে এই অবস্থা আরও খারাপ হবে। IFRC বাংলাদেশ শাখার কর্মকর্তা রকিবুল আলম এই সংবাদদাতাকে বলেন, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে, এটা মোকাবিলায় জরুরি ভিত্তিতে সাহায্যের প্রয়োজন। তরফে বলা হয়েছে, তাদের দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে বাংলাদেশে 2,70,00,000 টাকা অনুদান দেয়া হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবার আমরা শুনে নিতে চাই ভারতের বন্যা পরিস্থিতির সবশেষ কি অবস্থায় রয়েছে তা নিয়ে পরমাশিস ঘোষরায়ের একটি রিপোর্ট।
বিহার ও অসমে বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী আরো 36 জনের মারা যাওয়ার খবর মিলেছে। এই দুই রাজ্যে ক্ষতিগ্রস্তের সংখ্যা 1,00,000 ছাড়িয়েছে। সম্পূর্ণ ভেঙে পড়েছে রেল ও সড়ক পরিবহন ব্যবস্থা। বহু মানুষকে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হচ্ছে। বাতিল করা হয়েছে সে রাজ্যের পরীক্ষাও। অপরদিকে সর্বশেষ খবর অনুযায়ী নেপাল ও রাজ্যের উত্তর ভাগে প্রবল বর্ষায় মৃত্যু হয়েছে 72 জনের। বিহারে আরো 26 জনের মৃত্যুর খবর মিলেছে। সব মিলিয়ে রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো বিহারে 98। বিহারের 15 জেলায় প্রায় 93,00,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে অসমে বন্যা পরিস্থিতি এখনো ভয়াবহ। বন্যায় মৃত্যু হয়েছে আরো 10 জনের। এখনো পর্যন্ত চলতি বন্যায় মৃতের সংখ্যা পৌঁছেছে 49 জনের। চলতি বছর অসমে বন্যায় মৃত্যু হয়েছে 133 জনের। অসম প্রশাসন জানিয়েছে 21 জেলায় 600 ওপর ত্রাণ শিবির চালু করা হয়েছে। রাজ্যের 24 জেলায় প্রায় 32,00,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। উত্তরপ্রদেশে বন্যায় 15 জনের মৃত্যুর খবর মিলেছে। বলরামপুর ও বারাইতে গত 3 দিনে জলের তলায় মিশে গেছে বহু গ্রাম। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম এবং অধ্যাপক অমিয় চৌধুরী, আপনাদের দুজনের কাছেই জানতে চাইব, আপনারা শুনলেন দুটো রিপোর্ট এবং আমরা আসলে জানতে চাই যে ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনার কাছে বাংলাদেশের অবস্থা আসলে এখন কেমন আপনার দৃষ্টিতে, সেটি যদি আমাদের একটু জানান আপনি।
ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমে যে রিপোর্টটি শুনলাম মতিউর রহমান চৌধুরীর থেকে এবং পরে যে রিপোর্টটি শুনলাম ভারতের বিষয়ে, দুইটি রিপোর্টের ধরন কিন্তু প্রায় একই রকম। অর্থাৎ একটি আঞ্চলিক পর্যায়ে আমরা দুটি দেশ বা তিনটি দেশ এখন বন্যা কবলিত। এখন বাংলাদেশের কনটেক্সটে বাংলাদেশের বিষয়টুকু যদি বলতে হয়, তাহলে প্রথমত বলতে হচ্ছে যে বাংলাদেশে বন্যা কিন্তু একটি রেগুলার বা নিয়মিত ঘটনা। এতে আমাদের অবাক হওয়ার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। একটি স্বাভাবিক বন্যা আমরা প্রতি বছরই আমাদের কাছে প্রত্যাশিত এবং সেটা না হলেই বরং আমাদের জন্য ক্ষতিকর। কিন্তু সেটা অস্বাভাবিক যখন হয়ে যায়, তার মাত্রা যখন ছাড়িয়ে যায়, তখনই সেটাকে আমরা দুর্যোগ পর্যায়ে দেখি এবং এই বছর এটা একটা বেশ ভয়াবহ দুর্যোগের মতোই আমাদের দিকে অলরেডি এসে গেছে এবং আরো সামনের দিকে এগিয়ে আসছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন বা জেনেছেন যে আঞ্চলিক পর্যায়ে প্রায় 200 অধিক, মানে এই তিনটি দেশে 220 জনের মতো আমাদের তথ্য যতটুকু আছে মারা গেছে। এর মধ্যে বাংলাদেশে প্রায় মারা গেছে এই পর্যন্ত আমাদের জানা মতে প্রায় 54 জনের মতো। ভারতেও সে একই রকম অবস্থা। 1988 সালের বন্যাকে ছাড়িয়ে যাবে বলেও অনেকে আগাম কিছু কিছু ফোরকাস্ট আমাদের আছে। তবে আমি আমাদের এখান থেকে যে কনটেক্সটে বিষয়টাকে একটু দেখতে চাচ্ছি, বন্যাটা হওয়াতে একটা অন্যতম কারণ হচ্ছে বৃষ্টিপাত এবং আমাদের দেশের যে বন্যার পানিটা আসে তার ক্যাচমেন্টটা কিন্তু বৃহৎ অংশই হচ্ছে দেশের বাইরে, অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে।
জি ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, আমরা আসলে বন্যার কারণ নিশ্চয়ই একটু জানার চেষ্টা করব, তার আগে আমরা একটু শুরুর বক্তব্য শুনে নিতে চাই অধ্যাপক অমিয় চৌধুরীর কাছ থেকে। আপনি কি মনে করেন আমাদের
ভারতবর্ষে যেটা ঘটলো, প্রচন্ড গরম ছিল, মানে এত ভয়ঙ্কর ভাবে যে বৃষ্টি হবে
বা জল এত স্ফীত হবে এটা ভারতবর্ষে কিন্তু আমরা এক মাস আগেও এটা বুঝতে পারিনি, এত গরম ছিল এবং বৃষ্টি একদম ছিল না। আর ফোরকাস্ট জানেন আপনি যে ফোরকাস্ট যদি বলে যে আজকে প্রচণ্ড বৃষ্টি হবে তাহলে আপনি ছাতা নিয়ে বেরোবেন না, আর যদি বৃষ্টি হবে বলে তাহলে ছাতা নিয়ে বেরোবেন না, আর বৃষ্টি হবে না বললে আপনি ছাতা নিয়ে বেরোবেন, এই একটা ঠাট্টা প্রচলিত আছে ভারতবর্ষে। তো এইভাবে ফোরকাস্ট ওরা করেছে, কিন্তু শেষ পর্যন্ত ফোরকাস্টটা মিললো। ঘটনাটা হচ্ছে এই যে গত কিছুদিন থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো, এবং এই বৃষ্টি এমন একটা ব্যাপার যেটা বললেন ঢাকার কথা যিনি বললেন, ঢাকা মানে বাংলাদেশের কথা যিনি বললেন, এটা খুব কমন। মানে প্রচণ্ড বৃষ্টি যদি পশ্চিমবঙ্গে হয় আসলে বঙ্গোপসাগর থেকে ওই নিম্নচাপটা সরে বাংলাদেশের ওপর দিয়ে চলে যায়, ফলে পশ্চিমবঙ্গে হলেই বাংলাদেশে হয়, আবার বাংলাদেশে হলেও পশ্চিমবঙ্গে হয়, এটা একটা কমনালিটি আছে। এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কমনালিটি আর কি, বন্যা তারপরে বৃষ্টি ইত্যাদি ইত্যাদি। এখন ঘটনাটা হলো এই যে এবার পশ্চিমবঙ্গে যে প্রচণ্ড বন্যাটা হলো সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে, ধরুন বিহারের কথা বললো, এখানে একজন বললো এখানে বিহারে যে 15টা জেলায়, আসলে 15টা জেলা না, ওদের 4টে জেলায় বন্যা হয়েছে প্রচণ্ডভাবে। এবং ঘটনাটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বন্যা হয়েছে কিন্তু 21টা জেলার ভেতরে, অল্প কয়েকটা জেলা বাদ দিলে, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা একটু কম হয়েছে, উত্তর চব্বিশ পরগনা একটু কম হয়েছে, কিন্তু নর্থ বেঙ্গলের মানে যেটা উত্তরবঙ্গের জেলাগুলো যেখানে আপনাদের ওই বাংলাদেশ থেকে আত্রে এই নদী আসে, পুনর্ভাবা আসে, অথবা এখান থেকে যেটা তিস্তার জল যায়, এই সব এলাকাতে বন্যা একদম ভেসে গেছে আর কি। যেমন ধরুন গত প্রায় দশ দিন ধরে রেল যোগাযোগ এবং সড়ক যোগাযোগ একদম বন্ধ। এই কাল থেকে সড়ক যোগাযোগ মানে বাস অনেকটা ঘুরিয়ে সোজা রাস্তা নাই যে ঘুরিয়ে কিছু পশ্চিম কিছু কলকাতার দিকে পাঠাচ্ছে, কলকাতা থেকেও যাচ্ছে, এটা কালকে থেকে সেটা শুরু হয়েছে। কিন্তু এত যাত্রী জমে গেছে যে সেটা কোপ আপ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে এই আর কি স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের, আর প্রাইভেট বাস কিছু কিছু ছাড়ছে এখন, এখানে কিন্তু তার কোনো স্থিরতা নেই। ঘটনাটা হচ্ছে পশ্চিমবঙ্গের বন্যাটা কিন্তু এত ভয়ঙ্কর হতো না, আপনারা জানেন যে আসলে 3টে বাঁধ আছে পশ্চিমবঙ্গে, 3টে পশ্চিমবঙ্গে বলা যাবে না, একটা হচ্ছে দুর্গাপুর প্রজেক্ট, দুর্গাপুর ড্যাম,
অধ্যাপক অমিয় চৌধুরী
একটা ড্যাম আছে,
অধ্যাপক অমিয় চৌধুরী আমরা 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 বন্যার কারণগুলো নিয়ে একটু আলোচনা করব।
না আমি এই এটা শেষ করে দিই, জাস্ট এক মিনিট লাগবে, এক মিনিটও লাগবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঝাড়খণ্ড যেটা 2000 সালে সৃষ্টি হয়েছে বিহার থেকে কেটে, সেই ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের একদম বর্ডারে 3টে ড্যাম আছে, সেটা একটা হচ্ছে তেনুঘাট, একটা হচ্ছে পাঞ্চেত, একটা হচ্ছে মাইথন। এখন আপনি বুঝে দেখুন যে পঞ্চায়েত মানে দুর্গাপুর, পাঞ্চেত এবং মাইথন এই ড্যামগুলো এতদিন আগে হয়েছে যে নিচে প্রচুর বালি জমে ওই ওপর মানে নিম্ন স্তরটা আস্তে আস্তে ওপরে উঠে এসছে, ফলে জল ধরে রাখার ক্ষমতা তাদের কম, যদি জল না ছাড়ে তাহলে ড্যামটা ফেটে যাবে। অতএব সেই কারণে প্রথমে 33,000 কিউসেক ছাড়লো মাইথন, তারপরে পাঞ্চেত, এবং পরে শেষে একদম যেটা পশ্চিমবঙ্গকে ভাসিয়ে দিল প্রায়, সেটা হচ্ছে 1,50,000 কিউসেক জল ছেড়ে দিল দুর্গাপুর ব্যারেজ, যার জন্য কলকাতায় মমতা ব্যানার্জি বা আদার্স বলে যেটা হচ্ছে ম্যানমেড।
জি জি, আমরা আমরা সে কারণেই আসলে অনুষ্ঠানের একদম শুরুতেই আমরা বলার চেষ্টা করেছি যে বর্তমান যে বন্যা সেটা কি আসলে প্রাকৃতিক কারণে কেবলই, নাকি এর সঙ্গে মানুষের মানুষও খানিকটা দায়ী রয়েছে, সেসব বিষয়ে আমরা জানার চেষ্টা করব। তার আগে আমরা জানাতে চাই শ্রোতা যে বাংলাদেশের উত্তরে বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে, তবে অবনতি হবার সম্ভাবনা রয়েছে মধ্যাঞ্চলে, এবং সেক্ষেত্রে আবহাওয়া বার্তা বলছে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা এই 3টি অববাহিকার মধ্যে গঙ্গার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, আর ব্রহ্মপুত্রের উজানে ভারতীয় অংশে এবং মেঘনা অববাহিকায় ভারতীয় ও বাংলাদেশ অংশে পানি হ্রাস অব্যাহত রয়েছে। এই হচ্ছে বর্তমান অবস্থা। সেক্ষেত্রে বাংলাদেশের উত্তর অঞ্চলে সবচেয়ে বেশি বন্যা হয়েছে এবং এখন আবহাওয়া বার্তা অনুসারে সেখানে খানিকটা উন্নতি হচ্ছে। এই বাস্তবতা আমরা এখন কথা বলছি রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি এবং এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি কামরুল্লাহ বিপ্লবের সঙ্গে। তার কাছ থেকে মূলত আমরা জানার চেষ্টা করব উত্তরবঙ্গে উত্তর অঞ্চলের এখন কি অবস্থা এবং দুর্গত মানুষের সাহায্যার্থে সরকার কি করছে সেই সব বিষয় নিয়ে আমরা এখন তার সঙ্গে কথা বলছি। কেরামতুল্লাহ বিপ্লব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে উত্তর অঞ্চলের এখন কি অবস্থা বন্যার?
দেখুন, বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের গণমাধ্যম কিংবা অন্য যে মাধ্যমগুলো রয়েছে সেখানে খবর প্রচারের ক্ষেত্রে কিন্তু কিছুটা ঝামেলা রয়েছে। কারণ যে এলাকাগুলোতে বন্যার অবস্থা খুব খারাপ, যোগাযোগ বিচ্ছিন্ন, রেল লাইন বিচ্ছিন্ন, সড়কপথে যাওয়ার ব্যবস্থা নেই, সেখানে কিন্তু টেলিভিশন কিংবা অন্য কোনো গণমাধ্যমের সংবাদকর্মীরা খুব একটা পৌঁছাতে পারছেন না। তার চেয়ে বরং ওই সকল এলাকায় তো ইন্টারনেট কানেক্টিভিটি রয়েছে সাধারণ মানুষের হাতে, মোবাইল ফোনে, স্মার্টফোনে। তারা যে সকল ছবি গণমাধ্যমে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছে, তা থেকে কিন্তু বোঝার উপায় রয়েছে যে বন্যার ভয়াবহতাটা কতটা এখানে। সেটা থেকেই কিন্তু বস্তুতপক্ষে সারা বিশ্বের মানুষ জানছে যে বাংলাদেশের এবারের বন্যা পরিস্থিতি কতটা। আমি যেটা জানি, এই মুহূর্তে 26টি জেলায় বাংলাদেশের বন্যা চলছে, তার মধ্যে 13টি জেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে, আর বাকি 13টি জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, এবং 4টি জেলার বন্যা পরিস্থিতি একেবারেই উন্নতির দিকে যায়নি, সেখানে অবনতি হচ্ছে, যার মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, লালমনিরহাট সহ ওই এলাকাগুলো রয়েছে, এবং সেখানে সব মিলিয়ে প্রায় 1,20,00,000 মানুষ ক্ষতিগ্রস্ত রয়েছে। এই সকল মানুষের জন্য সরকারি ত্রাণ সহায়তা সেখানে যাচ্ছে, কিন্তু সেই সকল ত্রাণ সহায়তা যত মানুষের কাছে পৌঁছানো দরকার তার হয়তো অর্ধেক কিংবা তারও কম সংখ্যক মানুষের কাছে পৌঁছাচ্ছে।
কেন 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 এমনটা হচ্ছে?
সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে কমিউনিকেশন, অর্থাৎ আপনার যদি রাস্তাই না থাকে, তাহলে বাংলাদেশ তো এরকম উন্নত কোনো দেশ নয় যেখানে হেলিকপ্টার কিংবা অন্য কোনো যানে কিংবা বিশেষ করে নৌযানে করে দুর্গত মানুষের কাছে ত্রাণ সাহায্য পৌঁছানো যাবে, এত আসলে আমাদের সামর্থ্য নেই। সেই কারণেই যতটুকু সম্ভব স্থানীয় যে সকল বেসরকারি সংগঠন রয়েছে, সরকারি প্রতিষ্ঠান রয়েছে, তাদের যেগুলো নৌযান রয়েছে সেগুলো বন্যার্ত মানুষের ত্রাণ সহায়তা দেবার ক্ষেত্রে কাজে লাগছে, কিন্তু সেগুলো একেবারেই অপ্রতুল, এবং সেই সকল যানবাহনে করে কিন্তু পর্যাপ্ত ভাবে ত্রাণ সামগ্রীও নেওয়া যাচ্ছে না। আপনি জানেন যে সাধারণ মানুষের খুব জরুরি খাবার, তো আপনি ধরা যাক যে 1,50,000,000 মানুষ এখন বন্যার্ত, তাদের প্রতিদিনের খাবারের জন্য হয়তো 50,000 টন খাদ্যশস্যের প্রয়োজন, সেগুলো কি শুধুমাত্র এই নৌকায় কিংবা নৌযানে করে সেখানে পৌঁছানো সম্ভব? সেজন্য কিন্তু বিস্তৃত আপনার সাহায্য কিংবা উদ্ধার অভিযান চালানোর দরকার ছিল, কিন্তু সেই ব্যবস্থাগুলো দেশের অন্য এলাকাগুলো থেকে তাহলে নৌযান এনে সেখানে মোতায়েন করা দরকার ছিল, সেই ব্যবস্থাটা আমরা এখনো করতে পারিনি। যেখানে ওই খাদ্য সংকট কিংবা দুর্গত মানুষের যে অন্যান্য মৌলিক চাহিদার সংকটগুলো রয়েছে সেগুলো পরিপূর্ণভাবে এখনো যোগান দেওয়া সম্ভব হয়নি।
আমরা যেমন শুরুতেই আপনাকে বলছিলাম যে উত্তরের খানিকটা উন্নতি হয়েছে এবং অবনতি হচ্ছে মধ্যাঞ্চলে, এটি মূলত আসলে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সবশেষ তথ্য, আমরা সেটি তুলে ধরার চেষ্টা করেছি আমাদের শ্রোতাদের জন্য। আমরা আপনি বলছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের দেখা যাচ্ছে যে আসলে বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ অবস্থায় রয়েছে তৃণমূল পর্যায়ে, যেখানে এখনও যোগাযোগ ব্যবস্থা ঠিক ওইরকম অবস্থায় নেই অথবা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত। সেক্ষেত্রে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি যে আপনার সংগঠন ত্রাণ সংগ্রহের চেষ্টা করছে ঢাকাতে। আপনি কি মনে করেন যে সরকারের উদ্যোগ যথেষ্ট নয় প্রয়োজনের তুলনায়, এবং সে কারণেই আসলে আপনাদের মতো সংগঠন অথবা অন্য বিত্তশালীদের এগিয়ে আসা প্রয়োজন?
আমরা ঠিক তা বলছি না, আমরা বলছি না যে সরকারের ত্রাণ সহায়তা পর্যাপ্ত নয়, সরকার যথেষ্ট তৎপর। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এবং তার সংশ্লিষ্ট দপ্তরগুলোতে সে নির্দেশনা দিয়েছেন, তো সেটি সরকারি পর্যায়ের একটি উদ্যোগ, কিন্তু এটি একটি জাতীয় দুর্যোগ বলছি আমরা, এটি একটি সারা বাংলাদেশের মানুষের জন্য একটি কি বলবো সমস্যা। তো সেই সমস্যায় শুধু সরকারি উদ্যোগ কেন থাকবে? বাংলাদেশে যখন অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়গুলো হয় তখন কি শুধু সরকারি তৎপরতাই থাকে? আমরা ঢাকায় উত্তরের সাংবাদিক যারা রয়েছে, বিশেষ করে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকা, যেটির সভাপতি আমি, সেই সংগঠনটি আমরা একটি প্রতীকী উদ্যোগ নিয়েছি যে আমাদের দেখে যাতে অন্য বেসরকারি সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ উৎসাহিত হন। আমরা যে উদ্যোগটি নিয়েছি যে সাংবাদিকরা, আমরা ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে একটি ত্রাণ কেন্দ্র খুলেছি, সেখানে সর্বস্তরের মানুষের কাছে আমরা পত্রিকায়, টেলিভিশনে বলে চেয়েছি যে আপনারা যার যার সামর্থ্য আছেন আপনারা দুর্গত এলাকায় যান, সাহায্য নিয়ে মানুষের পাশে দাঁড়ান। তো প্রত্যেকটি মানুষ যদি দুর্গত এলাকায় যেতে যায় তাহলে হয়তো বা 50,000 মানুষ দুর্গত এলাকায় যাবে, সেটি আরেক ধরনের বিপর্যয় হয়ে পড়বে। তো তাদের প্রতিনিধি হয়ে যদি 50 জন কিংবা 100 জন কিংবা 200 জন মানুষ যদি সংগৃহীত ত্রাণ নিয়ে ওই এলাকায় যায় তাহলে কিন্তু দুর্গত মানুষের আর সেই কষ্টটা পোহাতে হবে না এবং সঠিক
সেক্ষেত্রে আপনারা কতটা সাহায্য এখন পর্যন্ত আপনারা পেয়েছেন?
আমরা আজকে পর্যন্ত আমাদের এই যে ত্রাণ কেন্দ্র খুলেছি গত 24 ঘন্টায় এখানে প্রায় 1,00,000 টাকার মতো আমরা বিভিন্ন বেসরকারি পর্যায় থেকে পেয়েছি, যার বেশিরভাগই দিয়েছেন সাংবাদিকরা। আর বিভিন্ন জায়গা থেকে বেসরকারি কিছু সংগঠন ব্যক্তি আমাদেরকে ফোনে জানিয়েছেন তারা নগদ টাকা দিতে চান না, তারা সেখানে ত্রাণ সহায়তা দেবার মতো ত্রাণ সামগ্রী যেমন কাপড় যারা বন্যাক্ত মানুষ তাদের জন্য, তারপরে কেউ কেউ বলেছেন শুকনো খাবার। একটি বেসরকারি কোম্পানি যারা কিনা বিস্কুট বা এই ধরনের বেকারি প্রোডাক্ট তৈরি করে তারা আমাদেরকে বলেছেন যে তারা 9,000 প্যাকেট বিস্কুট দেবেন। তো এইরকম কিছু ত্রাণ সামগ্রী আমাদের কাছে এসে পৌঁছেছে এবং কিছু আসছে। আমরা আগামী রোববার থেকে এগুলো আমাদের সংবাদকর্মীদের দিয়ে দুর্গত এলাকা যেগুলো আমরা সবচেয়ে মনে করছি যে ক্ষতিগ্রস্ত এবং যেখানে পর্যাপ্ত ত্রাণ পৌঁছেনি সেখানে আমরা পৌঁছানোর চেষ্টা করবো। আমি নিজেও আগামীকাল সকালবেলা আমাদের সবচেয়ে বন্যা কবলিত এলাকা বলা হচ্ছে যেটি 20 গ্রাম সেখানে যাচ্ছি, আমার সাথেও ত্রাণ সামগ্রী যাচ্ছে এবং আমরা ওখানকার স্থানীয় মানুষজনকে কিন্তু সম্পৃক্ত করার চেষ্টা করছি।
কেরামতুল্লাহ বিপ্লব, আপনি আমাদের সঙ্গে একটু থাকুন। আমরা যেতে চাই ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম আপনার কাছে। আপনি শুনছিলেন যে আসলে একটি বেসরকারি উদ্যোগ এবং আমি আপনার কাছ থেকে জানতে চাই যে সামগ্রিক চিত্রটা কেমন, সরকার কতটা বেশি কার্যকর পদক্ষেপ নিতে পেরেছে বন্যা দুর্গত মানুষের জন্য?
দেখুন না, আমি যেখানটায় ছিলাম আসলে সম্ভবত আমি এর কারণটার ক্ষেত্রে আপনি শুরু করেছিলেন যে এটা কতটা প্রাকৃতিক কতটা মানব সৃষ্ট, সেখান থেকে আমি যদি সরকার কতটুকু সাকসেসফুল বা কি করছে ওইদিকে যাই। সরকারের তো আমি কেউ না বা কেন্দ্রবিন্দুতে নেই, আমি একজন গবেষক হিসেবে যেভাবে খোঁজখবর রাখছি আমাদের বাংলাদেশ সরকারকে কিন্তু গত 3-4 মাসে পরপর 3টি বড় দুর্যোগকে মোকাবেলা করতে হলো। মে জুনের দিকে আপনার জানেন সুনামগঞ্জে ভয়াবহ দুর্যোগ বন্যা ছিল, সেটাকে কাটিয়ে উঠতে না উঠতেই কিন্তু রাঙামাটিতে ভূমিধস, জানেন সেটা, তারপরে আবার আগস্ট মাসে উত্তরবঙ্গ। এবং আমরা তো দেখতে পাচ্ছি যে সরকারের সামর্থ্য আগের তো আগের চাইতে অবশ্যই অনেক 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 বড়, অনেক অনেক বাস্তবমুখী, কারণ প্রত্যেকটা দুর্যোগকে কিন্তু সরকার মোটামুটি ভাবে তার সামর্থ্য নিয়ে সাকসেসফুলি এগিয়ে যাচ্ছে। কেরামতুল্লাহ বিপ্লব, যিনি একজন প্রতিষ্ঠিত সাংবাদিক যাকে আমরা প্রায় সবাই জানি, উনি যে কথাটি বললেন আমি ওনার সাথে একমত। আমাদের বাংলাদেশের একটা সংস্কৃতি আছে, সরকারের যতই উদ্যোগ না হোক না কেন, যত সাকসেসফুলি করুক না কেন, আমরাও যখন ছাত্র ছিলাম তখনও আমরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ত্রাণ সামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি এবং আমার ছাত্ররাও কিন্তু এখনো তাই করে, সামাজিক সংগঠনগুলো তাই করে। এটা আমাদের দেশের একটা কালচার যে অন্যের বিপদে আমরা এগিয়ে আসি, এটাকে অনেকটা সিম্বলিক বলা যায়, তবে সিম্বলিক বলবো না, বাস্তবিক অর্থে এটা কিন্তু অনেক কাজে দেয়। তা আমি তো মনে করি যে সরকার তার সাধ্য অনুযায়ী এগিয়ে যাচ্ছেন, তবে এই বন্যাটার একটু স্কেলটা আমাকে একটু দেখতে হচ্ছে যে আমাদের সাধারণত যে বন্যাগুলো আসে তার কিন্তু একটা একটা যে পূর্বাভাসের কিছুটা সময় পাওয়া যায়, অনেকটা সময় পাই আমরা এর জন্য একটু প্রস্তুতি নিতে। এবারের বন্যাটার নোটিশ কিন্তু খুবই কম, আমরা খুব অল্প সময়ের ভিতরে বন্যাটা খুব দ্রুত এসেছে বাংলাদেশে। বিশেষ করে আপনি জানেন যে গত সোমবারে মাত্র 18 ঘন্টায় তিস্তা ধরলার পানি 50 সেন্টিমিটার বেড়েছে, যেটা খুবই দ্রুত বাড়া, এবং 50 সেন্টিমিটার বাড়াতে মাত্র 18 ঘন্টায় এই যে তিস্তা এবং ধরলার প্রায় 60-70টা যে চরাঞ্চল আছে এগুলো মুহূর্তের মধ্যে প্লাবিত হয়ে গেছে। তার একটা অন্যতম কারণ ছিল এই যে আপনারা জানেন এবং পত্রিকাতেও দেখেছেন গজলডোবার 52টা গেট খুলে দিয়েছে। এই যে এত এমনি তো বৃষ্টি হচ্ছে, এমনি উজান থেকে পানি আসছে, তারপরে যখন আবার মানে ব্যারেজের গেট খুলে দেওয়া হয়েছে তখন আমাদের এই পরিস্থিতিটাকে আরো নাজুক করে তুলেছে। কারণ আলটিমেটলি এই অঞ্চলের যত পানি আছে সব কিন্তু এই বাংলাদেশের উপরে মেঘনা মোহনা দিয়ে এটা বঙ্গোপসাগরে যাবে। আমি যদি আরেকটু সংযুক্ত করে, এই মুহূর্তে কিন্তু আমরা একটা প্রকৃতির একটা মানে কি বলবো সহায়ক শক্তিতে আছি। এখন যে সময়টা এটা হলো পূর্ণিমা এবং অমাবস্যার মাঝখানের সময়টা, ফলে এই পূর্ণিমা অমাবস্যার মাঝখানের সময় যখন জোয়ার ভাটার প্রকোপটা কম থাকে তখন কিছুটা বন্যা হলো সীমিত থাকে, কম থাকে, কিন্তু আর মাত্র 4-5 দিন পরে আপনি জানেন অমাবস্যা আসছে এবং এই সময় যদি উজান থেকে আরো পানি আসে মধ্যাঞ্চলে কিন্তু বন্যার অবস্থা ভালো নয়, ঢাকা শহর তার আশেপাশে, তাহলে কিন্তু সামনের দিকে যদি আরো পানি আসে এই অমাবস্যা পূর্ণিমা 20-21-22 তারিখে পরিস্থিতিটা আরো নাজুক হতে পারে। তো সেই দিক থেকে সরকারের কথা যেটু বলছেন, আমার ব্যক্তিগত যতটুকু খোঁজ খবর রাখছি, সরকার যথার্থই কাজ করে যাচ্ছেন এবং তার সাথে সামাজিক সংগঠনগুলো চেষ্টা করে যাচ্ছেন।
জি অধ্যাপক অমিয় চৌধুরী, ভারতের কি অবস্থা? আমরা দুজন অতিথির কাছ থেকে জানার চেষ্টা করেছি যে
এই পশ্চিমবঙ্গে বা ভারতের বিভিন্ন অঞ্চলে 1959 একটা বিভৎস বন্যা হয়েছিল, যেটার কথা আমাদের খুব একটা মনে নেই। 78 একটা বিভৎস বন্যা হয়েছিল, আর 2008 একটা হয়েছিল, যেটাতে 2008-টাতে আমরা বহু ত্রাণ সামগ্রী নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছিলাম আর কি, মানে প্রাইভেটলি। আর এখানে তখন তো সিপিএমের সরকার এখানে ছিল আর কি। তো যাই হোক, এখন যেটা ঘটেছে আর কি, যে পশ্চিমবঙ্গে নর্থ বেঙ্গলের জেলাগুলোর অবস্থা খুব ভয়াবহ। সেখানে 40 জন লোক অলরেডি মরে গেছে, এবং যে ঘটনা যে এখানে হেলিকপ্টার আছে কিন্তু সমস্ত লোক তো, যাদের বাড়ি দোতলা বাড়ি, একতলাটা ডুবে গেছে, দোতলায় তারা আশ্রয় নিয়েছে কিন্তু সেখানে হেলিকপ্টার নামতে পারে না, অথবা গাছে যে সমস্ত তার করেছে তারা সেখানে সাহায্যটা পাঠাবে কি করে? সাপের কামড়ে বহু লোক মারা গেছে, কিন্তু তবুও পশ্চিমবঙ্গ সরকার তার নিজের সাধ্যমতো যথেষ্ট সাহায্য পাঠাতে চেষ্টা করেছে, নৌকো করে পাঠিয়েছে, তারপর স্পিড বোট করে পাঠিয়েছে, এবং যে সমস্ত জায়গাতে খুব দুর্গম জায়গা সেখানে হেলিকপ্টারে গিয়ে ওই ওপর থেকে খাদ্য দড়ি দিয়ে নামিয়ে দিয়েছে, এবং এই জন্য অনেক সময় ফুড রায়ট পর্যন্ত হয়ে গেছে, মানে যে বন্যা ত্রাণ গেল যেখানে সেদিন হই হই কাণ্ড পড়ে গেছে, কারণ সবাই তো বাঁচতে চায়। তো এই অবস্থা এখন সম্প্রতি গত কাল থেকে পরশু থেকেই বলা যায় যে বন্যার অবস্থাটা পশ্চিমবঙ্গে একটু ভালো, এই অর্থে যে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোর সঙ্গে রেল সড়ক সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল, সেই যোগাযোগটা আবার আস্তে আস্তে কাল থেকে এটা চালু হয়েছে, কিন্তু রেল যোগাযোগ নয়, সড়ক যোগাযোগ আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে ধরুন এই যে ব্যারেজ থেকে যে জলগুলো ছেড়ে দিয়েছে তার ফলে, যেমন ধরুন বাংলাদেশ থেকে যেটা বললেন আপনার ভাই, এই বাংলাদেশ থেকে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কালচারটা তো এক, এবং জিওগ্রাফিক লোকেশনটাও মোরালেস দ্য সেম, ফলে বাংলাদেশের বন্যার কথা শুনে আমার খুব খারাপ লাগছিল ভেতরে, আমি কষ্ট পাচ্ছিলাম। আমি বহুবার বাংলাদেশে গেছি, ঢাকাতে গেছি, আমি আপনাদের মুক্তিযুদ্ধ সম্মাননাও নিতে গিয়েছিলাম, তো ফলে বাংলাদেশে কিছু হলে আমাদের খুব খারাপ লাগে, পশ্চিমবঙ্গে আমরা যেটা ভাবছি তার চেয়েও বাংলাদেশ হলে আমাদের দুঃখটা কম হয় না আর কি। কিন্তু তবু পশ্চিমবঙ্গ এটা ম্যানেজেবল হচ্ছে, মুশকিল হলো এই যে টাকা পয়সার অভাবে এই সরকার যখন প্রথম ক্ষমতায় আসে তখন 2,6,000 কোটি টাকা ঋণ নিয়ে এসেছিল, ফলে ঋণ শোধ করে বহু টাকা চলে যাচ্ছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কাছ থেকে তার তো সুদ প্রত্যেক মাসে 40,00,000 টাকা করে নিয়ে যাচ্ছে, 40,00,000 টাকা করে নিয়ে যাচ্ছে, ফলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থাটা খুব খারাপ। এখন ভারতবর্ষের যে সরকার আছে, যে মোদী সরকার এখন যিনি, তিনি ক্ষমতা এসেছেন সম্পূর্ণ দেশটাকে, ধরুন আমি ভারতবাসী হয়েও আমার বলতে কোনো সংকোচ নেই, ক্ষমতায় তিনি এসেছিলেন সম্পূর্ণভাবে একটা পোলারাইজেশন করে। যেমন ধরুন উত্তর প্রদেশে যখন ভোট হলো তখন 403টে সিট ওরা পেলো, 364, আর সেই 364-র ভেতরে একটাও কিন্তু মুসলিম রিপ্রেজেন্টেটিভ ওদের নেই, এবং যেটা করছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি হি সাফার্স ফ্রম সাম সর্ট অফ অ্যান ইনফিরিয়রিটি কমপ্লেক্স, এবং উনি এই 3 বছরের ভেতরে 50টা দেশে ঘুরেছেন কিন্তু বৈদেশিক সম্পর্ককে কি স্থির করতে পেরেছেন? পারেননি। পাকিস্তানের সঙ্গে কাশ্মীর নিয়ে একটা যুদ্ধ খেলা চলছে, চীনের সঙ্গে একটা বিবাদ চলছে, সুতরাং তিনি শুধু বাইরের জগৎটা নিয়ে থেকেছেন, গভর্নেন্স ইজ জিরো। এবং তৃতীয় কথা হচ্ছে এই যে এটাকে আমরা ভারতবর্ষের যে শাসনতন্ত্র বা সংবিধানের ভেতর দিয়ে যেটা দেখছি এটা একটু সেন্ট্রালাইজড, ইমার্জেন্সি প্রভিশনসগুলোর কথা ছেড়ে দিলাম, কিন্তু তাছাড়াও যেমন ধরেন এখানে 3টে লিস্ট আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট, একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট, একটা স্টেট লিস্ট। কনকারেন্ট লিস্টে সেন্টার যা বলবে সেটা মেনে নিতে হবে স্টেটকে, আর এমনকি স্টেট লিস্টেও যদি কোনো জিনিস থাকে যেটা যদি মনে হয় যে সেন্ট্রাল পাওয়ারকে হার্ট করছে, তখন সেটাকে পর্যন্ত তারা স্টেট লিস্টটাকে এ করতে পারে আর কি, অগ্রাহ্য করতে পারে। ফলে একটা সেন্ট্রালাইজ টেন্ডেন্সি প্রথম দিক থেকে ছিল, এই সুযোগটা নরেন্দ্র মোদী নিয়েছেন। আমরা চেয়েছিলাম একটা কোঅপারেটিভ ফেডারালিজম, যে কোঅপারেটিভ ফেডারেলিজম আনতে গেলে ওই কথাটা বলা উচিত ছিল। আমরা বলি ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা না বলে যদি সংবিধান প্রণেতারা বলতেন যে ইউনিটি ডাইভার্সিটি ইন ইউনিটি, তাহলে ব্যাপারটা অনেক ভালো দাঁড়াতো। অর্থাৎ কোঅপারেটিভ ফেডারেলিজমটা হলো, কিন্তু এখানে কোঅপারেটিভ ফেডারেলিজমটা হচ্ছে না। যেমন ধরুন বন্যার কবলে পড়েছে বিহার, বন্যার কবলে পড়েছে খানিকটা তামিলনাড়ু, কারণ ডিজাস্টার ওখানে হচ্ছে, তারপরে উত্তরপ্রদেশ, তারপরে মধ্যপ্রদেশের কিঞ্চিত অংশ। অথচ সেন্টার যে সাহায্যটা পাঠাচ্ছে যেটা পাও না, সেটা হচ্ছে যেমন ধরুন তামিলনাড়ুতে যেহেতু এআইডিএমকে সাহায্যটা মোদির দরকার এনডিএ সরকারের, অর্থাৎ তামিলনাড়ুতে তিনি এইট যা দরকার ছিল তাদের 88% পাঠিয়েছেন, যেটা ধরুন মধ্যপ্রদেশ ওদেরই সরকার যেখানে ব্যাপক মানে পরীক্ষা কেলেঙ্কারি একটা 40 জন লোককে গুলি করে মেরে ফেলা হয়েছে, এইরকম একটা দুর্নীতিগ্রস্ত রাজ্য যেটা মধ্যপ্রদেশ, সেখানে তারা 69% সাহায্যটা পাঠিয়েছে। বিহারে যেহেতু এখন নীতিশ কুমারের সঙ্গে একটা দহরম মহরম চলছে এর মোদীর নরেন্দ্র মোদী, এবং এখানে একটা জিনিস মনে রাখার দরকার যে অটল বিহারী বাজপেয়ীর যে এনডিএ সরকার ছিল, বিজেপির সরকার ছিল, তাতে কিন্তু আকাশ পাতাল তফাত হচ্ছে এই মোদীর এনডিএ সরকার। কারণ এখানে
জি অধ্যাপক অমিয় চৌধুরী, আমরা বুঝতেই পারছি,
একটা কথা বলে শেষ করি, ফলে হচ্ছে কি জানেন যে এই সাহায্যটা যেটা পাওয়া উচিত ছিল পশ্চিমবঙ্গের, সেটা মাত্র যা দাবি করেছিল তার মাত্র 23% পেয়েছে, হয়রাস তামিলনাড়ু পেয়েছে 88%, বিহার পেয়েছে 68%, মধ্যপ্রদেশ পেয়েছে 69%, উত্তরপ্রদেশ পেয়েছে 52%। ফলে পশ্চিমবঙ্গ সবসময় বঞ্চিত হচ্ছে আর কি, এই বঞ্চনা যদি একটু কমতো, এটা পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের একটা এই আর কি, এটা এখনকার কথা নয়। আর সম্পূর্ণ একটা সেন্ট্রালাইজড হয়ে যাচ্ছে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কমপ্লিটলি সেন্ট্রালাইজড।
অধ্যাপক অমিয় চৌধুরী, আমরা আবারও আসবো, আমরা আবারও আসবো,
পরিকল্পনা বাতিল করেছে, নীতি আয়োগ নিয়ে এসেছে।
জি অধ্যাপক অমিয় চৌধুরী, আমরা
ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, হোয়াট ডাজ ইট মিন?
জি অধ্যাপক অমিয় চৌধুরী, আমরা আবার আসবো আলোচনায়, এবং আমি অনুষ্ঠানে একদম শুরুতেই বলছিলাম ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনি যদি একটু লক্ষ্য করেন যে আমরা আসলে প্রথম দিকটায় আমাদের অনুষ্ঠানের আমরা চাইছিলাম যে বন্যার সবশেষ পরিস্থিতি কী এবং বন্যা দুর্গত মানুষের জন্য সরকারের পদক্ষেপ, এবং সেক্ষেত্রে আসলে বেসরকারি কী কী পদক্ষেপও যুক্ত হয়েছে সেগুলো জানানোর চেষ্টা করতে। আমরা এখন ছোট্ট একটা বিরতি নিব, এবং বিরতি থেকে ফিরে আসার পরই মূলত আমরা বন্যার কারণ অনুসন্ধানের চেষ্টা করব স্বল্প পরিসরে। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন স্টুডিও থেকে।
শ্রোতা, আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, অধ্যাপক অমিয় চৌধুরী, এবং বাংলাদেশ থেকে আরও একজন অতিথি রয়েছেন কেরামতুল্লাহ বিপ্লব, যিনি রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি এবং এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি। আমরা তার কাছ থেকে প্রথমে একটু জানতে চাইব, কেরামতুল্লাহ বিপ্লব, আপনাকে আসলে বন্যা উত্তর অবস্থা কী হতে পারে সেটা আমরা এরই মধ্যে কিছুটা অনুমান করেছি এবং বিভিন্ন গণমাধ্যমের খবরে আমরা জানতে পেরেছি, আমরা সেখানে না গিয়ে বরং বন্যার কারণ কী সেটা একটু অনুসন্ধানের চেষ্টা করব, দুজন বিশেষজ্ঞের কাছে পরে যাব। আপনি যদি আমাদেরকে তৃণমূল পর্যায়ের কোনো তথ্য দিতে পারেন যে উত্তরাঞ্চলের মানুষ কী মনে করেন, তাদের এই বন্যা কি কেবলই প্রাকৃতিক নাকি এর পেছনে অন্য কোনো কারণও রয়েছে বলে তারা মনে করেন?
শোনা যাচ্ছে না
গ্রামতুল্লা বিপ্লব, আমরা আপনাকে শুনতে পাচ্ছিলাম না।
আচ্ছা, আমি
জি এখন শুনতে পাচ্ছি আমরা।
আচ্ছা, আমি একটা জিনিস একটু বলতে পারি, সেটা হচ্ছে যে একজন সাংবাদিক হিসেবে আসলে বিশেষজ্ঞের মতো কোনো বক্তব্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।
জি, যে কারণে আমি আপনার কাছে জানতে চেয়েছি যে তৃণমূলের মানুষ আসলে কি মনে করেন, কারণ আপনি নিশ্চয়ই প্রতিবেদন তৈরি করতে তৃণমূল পর্যায়ে যান, এবং যেহেতু আপনি উত্তরবঙ্গে উত্তরাঞ্চলের মানুষ সেখানেও নিশ্চয়ই খোঁজ খবর রাখেন, সে কারণে আসলে জানতে চাইছি যে সেখানকার মানুষ কি মনে করছেন।
হ্যাঁ, সেই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম যে গত কয়েকদিনের খবরাখবর বাংলাদেশের গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে, তার প্রধানতম কারণ বলা হচ্ছে বন্যার, যে উত্তরাঞ্চল বিশেষ করে বাংলাদেশের যে এলাকাগুলোতে এবার প্রচুর পানি হয়েছে, দিনাজপুর যেটি উঁচু শহর যেখানকার অনেক 10 বা 12 বছরে এরকম বন্যা দেখেনি, তা সেখানে পানি হলো কেন? দিনাজপুর আপনি জানেন যে ভারত লাগোয়া একটি শেখ হাসিনা জেলা, এবং তার পাশে উত্তর দিনাজপুর, যেটি কিনা পশ্চিমবঙ্গে, অনেকেই বলছেন যে আমাদের তিস্তায় যে ব্যারেজ রয়েছে, যেটি কিনা আমাদের এই অঞ্চলের সেচ কাজ পানি সরবরাহের জন্য, তার পাশেই রয়েছে গজলডোবা আরেকটি ভারতীয় ব্যারেজ আর কি, যেখানে তিস্তায় একই নদীতে দুটি ব্যারেজ। অনেক সময় বলা হয় যে এই গজলডোবায় পানি বাড়লে দেশের অংশে পানি বাড়ে, আবার ওই এলাকায় যখন পানি রেশনিং করা হয়, কমিয়ে দেওয়া হয়, তখন কিন্তু আবার আমাদের এই এলাকায় খরা বা পানির একটা শুষ্কতা তৈরি হয় আর কি। সেক্ষেত্রে এবারও অনেকে কিন্তু নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর এসছে বা বলা হয়েছে যে গজলডোবার অনেকগুলো ব্যারেজ কিন্তু বন্যার পানি যখন ওখানে বেড়েছে, তারা নিজেদের নিয়ন্ত্রণ করার জন্য তারা গেট খুলে দিয়েছে, এবং সেই পানির বেশিরভাগই বাংলাদেশের এই সকল এলাকায় ঢুকে পড়ার কারণেই সেখানে পানি বেড়েছে নদীতে। আরো একটি কারণ রয়েছে, যেটি হচ্ছে আমাদের যে বড় নদীগুলো ব্রহ্মপুত্র, তিস্তা, পদ্মা, সেই নদীগুলো কিন্তু দীর্ঘদিন ধরে নানাভাবে ড্রেজিং করা হয় না, কিংবা পলি পড়ে তার নিচের যে তলদেশ সেটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভরাট হয়ে গেছে। তো একটি নদীর যে পানি ধারণ ক্ষমতা, এটি আমাদের বিশেষজ্ঞরা আমার চেয়ে ভালো বলতে পারবেন, তো এটির যে পানি ধারণ ক্ষমতা সেটি কিন্তু অনেকাংশ কমে গেছে। নদী তার গতিপথ পরিবর্তন করেছে, আগে এক জনপদ ছিল, সেই জনপদের ভেঙে নতুন জনপদ হয়েছে, তো সেই গতিপথ পরিবর্তনের ফলেও কিন্তু পানি ধারণ ক্ষমতা কমে গেছে। সে কারণেই অল্প পরিমাণ পানিতে এখন যে পরিমাণ বন্যা হচ্ছে, আগে এত অল্প পানিতে কিন্তু এত বেশি পরিমাণ এলাকা প্লাবিত হতো না, এটিকেও একটি কারণ বলা হচ্ছে।
জি, আমরা
আরেকটি জিনিস শুধু সম্পৃক্ত করতে চাই, সেটি হচ্ছে যে আগে যে সকল এলাকায় জনপদ ছিল না, চর কিংবা আমাদের একদম নদী তীরবর্তী অঞ্চল, সেখানেও কিন্তু এখন প্রচুর মানুষ গিয়ে বসবাস করছে জনসংখ্যার আধিক্যের কারণে, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্তের মাত্রা বাড়িয়েছে, এরকম নানা বিশ্লেষণ হতে পারে।
জি, ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনি কি মনে করেন আসলে এই বন্যার?
প্রথমত আমি কেরামতুল্লাহ বিপ্লবের কথার সাথে বলছি, উনি প্রথম দাবি করেছিলেন উনি বিশেষজ্ঞ নন, কিন্তু উনি যা উত্তর দিয়েছেন সবগুলি বিশেষজ্ঞেরই মতামত। আমরাও ঠিক একই কারণ বলবো, কারণ প্রথম কথা হলো একটা জেনারেল কারণ, এটা ভারতবর্ষের জন্য বলুন আমাদের জন্য, যে এই সময়টা এই অঞ্চলে এই ক্যাচমেন্টে বৃষ্টিপাত বেশি হয়, এবং এই বছর এখানে এই পুরো ক্যাচমেন্টে নেপাল, ভারত, ভুটান এই অঞ্চলে বৃষ্টিপাতের মাত্রা বেড়ে গেছে, এটা একটা ন্যাচারাল কজ। তার সাথে বরফ গলা পানি যেটা আছে হিমালয়ের, কিন্তু এই দুটার সাথে এবার আমাদের জন্য বাংলাদেশের জন্য অতিরিক্ত মাত্রা হিসেবে অ্যাড হয়েছে গজলডোবার যে ব্যারেজের গেটগুলো খুলে দিয়েছে, ফলে যেই পানিটা যত ধীরে ধীরে বাড়ার কথা সেটা খুব দ্রুত বেড়ে গেছে, যেটা আমি আগেই বলেছি 18 ঘন্টায় 50 সেন্টিমিটার বাড়ির পানি বেড়েছে, এটা কিন্তু একটা মানব সৃষ্ট কারণ। আর আমাদের এইখানে যে কারণগুলো আছে সেটা হলো, দেখুন আমাদের এই পানি সম্পদের একটা বড় সমস্যা হলো আমাদের টু মাচ ওয়াটার ডিউরিং দি মনসুন, মানে বর্ষা মৌসুমে আমাদের প্রচুর পানি যেটা আমাদের দরকার নেই, আর টু লিটল ওয়াটার ডিউরিং দি ড্রাই, অর্থাৎ শুকনো মৌসুমে আমাদের পানি নাই, এবং এই দুটার কারণ কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের যে যৌথ নদীগুলো আছে তার উপরে নানান ভাবে হস্তক্ষেপ, ফলে আমরা যখন পানি চাই না তখন প্রচুর পানি পাই, আর যখন চাই তখন পাই না। এই যে পানির যে একটা ভারসাম্য বা পানির যে একটা বিতরণ, এটার ফলে শুকনো মৌসুমে যেহেতু পানি কম আসে, পানি কম আসার পরে পানির স্রোত কম থাকে, ফলে তলানি করে নদীগুলি ভরাট হয়ে যায়, আর বর্ষা মৌসুমে যেহেতু পানি বেশি আসে তখন ওই নদীর যে ক্ষমতা সেই ক্ষমতা ড্রেন আউট হতে পারে না, পানিটা যতটা ডিসচার্জ হওয়ার কথা সেটা পারে না, বাধ্য হয়ে সে ফ্লাডেড করে আর ভেঙে ফেলে। আপনারা জানেন নদী তার ইকুইলিব্রিয়াম, তার ব্যালেন্স ঠিক রাখার জন্য, হাইড্রোলিক ইকুইলিব্রিয়াম ঠিক রাখার জন্য দুই কুল ভেঙে ফেলে, যেটা এই বছরও হয়েছে, প্রায় 30টি জায়গায় আমাদের ভাঙন হয়েছে। তো এই যে পানির বন্টনের যে একটি যৌথ সহযোগিতা প্রয়োজন, এটা মনে হয় আমাদের এখন আরো বেশি মানে উপলব্ধি এসছে, কারণ বন্যা ক্ষতিগ্রস্ত কিন্তু একদিকে করছে না, ক্ষতিগ্রস্ত দুই দিকে বা উভয় দিকে বা সর্বদিকেই করছে। আমি কেরামতুল্লাহ বিপ্লবের মতো একইভাবেই বলবো যে ন্যাচারাল কজের সাথে আমাদের দেশের ভেতরে এবং আমাদের দেশের বাইরেও কিছু মানবীয় কর্মকাণ্ড আছে, যেটা আমাদের পরিস্থিতিটাকে আরো 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 ব্যাপক করে তুলেছে। সেক্ষেত্রে আমাকে একটা রেফারেন্স না দিলেই চলে না, সেটা হচ্ছে বিশ্বে একটি রেকর্ড সৃষ্টি হয়েছে, এটা আমাদের সকলের জানা প্রয়োজন, যে এই বছরের মার্চ মাসে নিউজিল্যান্ডের পার্লামেন্ট একটি আইন পাস করেছে, সেখানে দাবি করা হয়েছে, সেখানে একটা মৌরি ট্রাইবদের দাবির প্রেক্ষিতে যে নদীকে মানুষের মতো বাঁচার অধিকার দিতে হবে, মানুষের যেমন বাঁচার অধিকার আছে নদীকেও বাঁচতে দিতে হবে, মানুষ যেমন বেশি খেলে মারা যায় আবার কম খেলো তেমনি মারা যায়। নদীতে যদি বেশি পানি আসে এটাও নদী মরে যাবে, আর নদীতে যদি পানি না থাকে তাতেও নদী মারা যাবে। আমরা নিজেরাই কিন্তু নদীকে কখনো বেশি ভাবে প্লাবিত করে ফেলছি, আবার কখনো না খেয়ে মেরে ফেলছি। আমাদের সময় এসেছে নদীকেও যে বাঁচতে হবে, নদীও যে একটা প্রাণ আছে, নদীকে বাঁচার জন্য আমাদের সহযোগিতার হাত
অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে, অধ্যাপক অমিয় চৌধুরী, আপনি কি মনে করেন যে আসলেই আমাদের দুদেশের মধ্যে এক্ষেত্রে আসলে সহযোগিতা অব্যাহত রাখা উচিত অথবা আরো বাড়ানো উচিত? খুব সংক্ষেপে
শেষ করবার আগে সেটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের সরকার, এই মমতা যখন ক্ষমতায় এলেন, আমাদের সুখামর সময় তো নদীতে জল থাকে না, অতএব উনি 50,000 পুকুর কেটেছিলেন বিভিন্ন অঞ্চলে। ফলে এই যে বন্যার জল, বন্যা যখন নেমে যাবে এই পুকুরগুলো কিন্তু ভর্তি হয়ে যাবে। আমরা কিন্তু আমার বিভিন্ন লেখায় আমি কিন্তু এটা অ্যাডভাইসও করেছি বাংলাদেশের ব্যাপারে যে ওরাও তিস্তা নিয়ে এত এ করছেন, সত্যি জল যাচ্ছে না। সুতরাং এই কিছু পুকুর ইত্যাদি জল মানে কনজারভেশন অফ ওয়াটার এটা করা উচিত।
জি, অমিয় চৌধুরী, আমরা আর আপনাকে আজকে সময় দিতে পাচ্ছি না, আমরা খুবই দুঃখিত।
আমি দুঃখিত
আমাদের অনুষ্ঠানটা একদম শেষ পর্যায়ে,
এখন সরকার কখনোই মন দেয়নি।
শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় চাইছি এবং যেতে যেতে অনুরোধ, বন্যা দুর্গত মানুষদের সামর্থ্য অনুসারে যতটা পারা যায় সাহায্যের জন্য নিশ্চয়ই আপনারা এগিয়ে আসবেন, তাহলেই হয়তোবা কিছুটা হলেও তাদের উপকার হবে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
বাজনা শুনেই হয়তো বুঝতে পারছেন যে এবার শীর্ষ সংবাদ শোনার পালা, পরিবেশন করছেন তাহিরা কিবরিয়া।
ফিনল্যান্ডের পুলিশ জানিয়েছে তারা শুক্রবার দেশের দক্ষিণাঞ্চলের সমুদ্র তীরবর্তী শহর টুর্কুতে ছুরি চালিয়ে যে হামলা হয়েছে সেই আক্রমণে একজন প্রাণ হারিয়েছেন এবং আটজন আহত হয়েছেন। পুলিশ ছুরি দিয়ে হামলার সঙ্গে আরও অনেকে সংশ্লিষ্ট থাকতে পারে বলেই মনে করছেন এবং সম্ভাব্য সন্দেহভাজনদের খোঁজার জন্য তারা সন্ধান তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এক আক্রমণকারীকে পুলিশ পায়ে গুলি করে এবং তাকে গ্রেপ্তার করা হয়। হেলসিঙ্কি বিমানবন্দর এবং রেল স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেনের ক্যাটালনের পুলিশ বার্সেলোনায় দুটি সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত চতুর্থ এক ব্যক্তিকে বৃহস্পতিবার আটক করেছে। পুলিশ শুক্রবার এক টুইটার বার্তায় একথা ঘোষণা করে, তবে তারা বিস্তারিতভাবে কিছু জানায়নি। সন্ত্রাসী আক্রমণে 14 জন নিহত এবং 100-এরও বেশি মানুষ আহত হয়েছে। শুক্রবার বার্সেলোনার প্রধান স্কোয়ারে হাজার হাজার মানুষ এক মিনিট নিরাপত্তা পালনের মধ্য দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। স্পেনের রাজা এবং প্রধানমন্ত্রী বার্সেলোনার প্লাজা ডি ক্যাটালোনায় অনুষ্ঠিত ওই সমাবেশে উপস্থিত ছিলেন। ভারতে 2014 সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 282টি আসন। আগামী 1919 সালের নির্বাচনে বিজেপির লক্ষ্য হল 360টি আসন। এ সম্পর্কে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
এই বৈঠকে হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব নির্মলা সীতারামন, রবিশঙ্কর প্রসাদ, জেপি নাড্ডা সহ 31 জন নেতা। তাদের সঙ্গে আগামী লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, মূলত দুটি বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে। গত লোকসভা নির্বাচনে যে আসনগুলিতে বিজেপি জিততে পারেনি, এবার সেগুলি নিজেদের দখলে আনার চেষ্টা করা হবে। পাশাপাশি যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় আছে সেখানে যাতে প্রতিষ্ঠান বিরোধিতার ফলে অন্য কোনো দল জিতে না যায় সেটা নিশ্চিত করতে হবে। বিজেপি সভাপতির হিসেব অনুযায়ী বিরোধী দলগুলির হাত থেকে 150টি আসন ছিনে নিতে পারে বিজেপি। বাংলা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা ও কর্ণাটকের মতো রাজ্যগুলির উপর বেশি জোর দেওয়ার কথা বলেছেন অমিত শাহ। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জেমস মার্টিস জানিয়েছেন আফগানিস্তানে 16 বছর ধরে চলতে থাকা সংঘাত পরিস্থিতি মোকাবেলায় ট্রাম্প প্রশাসন আফগানিস্তানের জন্য নতুন একটি সামরিক কৌশল গ্রহণ করার সিদ্ধান্তের খুব কাছাকাছি পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন আমেরিকা এশিয়ার মিত্রদেশগুলোর সঙ্গে তাদের সম্পর্ক অটুট রাখার ক্ষেত্রে অঙ্গীকারাবদ্ধ। যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল জেমস ডানফোর্ড জাপান সফরকালে এশিয়ায় অবস্থিত আমেরিকার ঘনিষ্ঠ মিত্র দেশগুলোকে নিরাপত্তা প্রদানে যুক্তরাষ্ট্র লৌহ মানবের লৌহ বর্মের মতোই প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেন।
বাংলাদেশে রাত ১০টায় আর ভারতে রাত ৯:৩০ আগামীকালের সান্ধ্য অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে প্রযোজক জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী লিনা শ্রীমকাস এবং আমি আনিস আহমেদ আজকের মতো বিদায় চাইছি। সবাইকে শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.